Hello.
শুরু হচ্ছে আজকের নিয়মিত সাপ্তাহিক পরিবেশনা। হ্যালো ওয়াশিংটন, আমাদের আজকের আলোচ্য বিষয় পাকিস্তানের নির্বাচনের ফলাফল এবং দক্ষিণ এশিয়ায় ও যুক্তরাষ্ট্রে তার প্রভাব। উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় পাকিস্তানের নির্বাচনের ফলাফল এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রে তার প্রভাব। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন। ডক্টর জিল্লুর রহমান খান, একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর সাইয়েদ ইফতেখার আহমেদ, তিনি মেরিল্যান্ডে থাকেন, তিনি একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর আহমেদ আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ডক্টর আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন মাসকাওয়াত হাসান, তিনি একজন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও সংবাদ ভাষ্যকার, তিনি বর্তমানে পাকিস্তানে থাকেন। মাসকাওয়াত আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে যাওয়া যাক, অনেকেই টেলিফোন করেছেন ইতিমধ্যে, আমরা প্রথমেই একটি প্রশ্ন নেব।
আমি মোহাম্মদ আব্দুল্লাহ, উথালি বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে বলছি। গত 11 মে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচন তাদের দেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে থাকবে, কেননা 66 বছরের মধ্যে এবারই প্রথম পূর্ণ মেয়াদ শেষ করে একটা বেসামরিক সরকার আরেকটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে এই নির্বাচনের ফলে। সেখানে নির্বাচন হয়েছিল প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়। আমরা এ বিষয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে আছি, কেননা আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা থেকে সরে এসে আগামী নির্বাচন নিয়ে আশঙ্কা করেছি। আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তুলে ফেলে দেশের গণতান্ত্রিক পরিবেশকে অশান্ত করে তুলেছি। এই ক্ষেত্রে পাকিস্তান আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, আমরা পিছিয়ে পড়ছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের 90% মানুষ চায়, এটার বিষয়ে সিদ্ধান্ত হলে একদিনের মধ্যে দেশের সামগ্রিক রাজনীতির পারদ শূন্যতে নেমে আসবে। আর অন্য বিষয়গুলো, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ নিয়ে দেশের সাধারণ মানুষ বা দলগুলো মাথা ঘামাবে না। পাকিস্তানের নির্বাচন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে শীতল সম্পর্ক এখন অবস্থান করছে, তাতে আমার মনে হয় যেটা আরো স্বাভাবিক করতে ভূমিকা রাখবে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি বেশ কিছু মন্তব্য করেছেন এবং প্রশ্নও করেছেন। পাকিস্তানের তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে বলছেন, যে পাকিস্তানে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হবে বলেও আপনি মনে করেন। ডক্টর জিল্লুর রহমান খান,
প্রথম কথা যে বাংলাদেশ অনেক এগিয়ে আছে পাকিস্তানের ব্যাপারে, এই গণতন্ত্রের ব্যাপারে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তো এই 2007 একটা মডেল হয়েছিল এবং 2008 ইলেকশন হয়েছে, 1991 এর পতন করেছে ডেমোক্রেসি মুভমেন্টে। এই পাকিস্তানে তো মাঝে মাঝে এরকম মুভমেন্ট হয় কিন্তু থেমে যায়, 1991 থামেনি এবং 1996 হয়েছে, 2000 হয়েছে, 2001 হয়েছে, 2007 হতে পারেনি কিন্তু 2008 হয়েছে, আর আমরা আশা করবো যে 2014 হবে। তো বাংলাদেশ এই গণতান্ত্রিক ব্যাপারে অনেক এগিয়ে আছে এবং মিলিটারির যে কন্ট্রোলটা, সে বাংলাদেশে ওই এরকম ভাবে, বাংলাদেশের সবচেয়ে মিলিটারি হচ্ছে যে একটা ইন্ডিজেনাস মিলিটারি, ইটস নট এ ট্রাইবাল মিলিটারি। পাকিস্তানের মিলিটারি হচ্ছে মোস্টলি পাঞ্জাব অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার বেস মিলিটারি, ইটস হাইলি ট্রাইবাল একটা ক্যারেক্টার পাকিস্তানে আছে। আর একটা জিনিস আপনাকে বলছি, যে পাকিস্তানের এই মিলবাস বলে একটা আছে, আপনারা যে আয়েশা সিদ্দিকার একটা বই আছে পাকিস্তানি, শি ইজ এ স্ট্র্যাটেজিক থিঙ্কার, তো ওর মিলবাস মানে হচ্ছে মিলিটারি বিজনেস। 70% অব দ্য পাকিস্তান ইকোনমি কন্ট্রোল করে মিলিটারি ওয়ান ওয়ে অর অ্যানাদার। তার উপরে হচ্ছে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম সেটাও মিলিটারি কন্ট্রোল করে, পাকিস্তানের কোনো পলিটিক্যাল লিডার্সের কোনো হাত নেই এ ব্যাপারে। তো ডেমোক্রেসি যদি আপনি কথা বলেন, যে বাংলাদেশ অনেক এগিয়ে আছে পাকিস্তানের ব্যাপারে, এবং যদি মানবাধিকারের কথা বলেন, তো বাংলাদেশের যে আপনার উইমেন্স এম্পাওয়ারমেন্ট, এটা তো কোন মুসলমান দেশের থেকে অনেক এগিয়ে আছে বাংলাদেশে। আপনি যদি চাইল্ড মর্টালিটির কথা বলেন, বাংলাদেশ এগিয়ে আছে বহু আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, অ্যাকচুয়ালি সাউথ এশিয়াতে বাংলাদেশ ইজ লিডার ইন দিস এরিয়া, এই উইমেন্স এম্পাওয়ারমেন্ট, চাইল্ড মর্টালিটি, দ্য ডেথ ডিউরিং চাইল্ড বার্থ, এটা বাংলাদেশ হ্যাজ ইম্প্রুভ ট্রেমেন্ডাসলি। ক্লিন ওয়াটার, এটা বাংলাদেশে এগিয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তানে ছেড়ে গেছে। আপনি বলতে পারেন ইকোনমিক্যালি মিডল ইনকাম দেশ এখন বাংলাদেশ হয়নি, এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশ হতে পারে, কিন্তু মিডল ইনকাম হলে বাংলাদেশ কতগুলো ফেসিলিটিস থাকবে না। এই ব্যাপার আমার জন্য মনে হয় দের ইজ এ পলিটিক্স ইনভলভ ইন প্রিভেন্টিং বাংলাদেশ ফ্রম বিকামিং মিডল ইনকাম গ্রুপ। আর মিডল ইনকাম হলে আপনি ইকোনমিস্টে ওই রেগুলার প্রত্যেক সপ্তাহে বাংলাদেশেরও আপনার ওই স্ট্যাটিস্টিক্স আপনি পেয়ে যাবেন। আরেকটা কথা আপনাকে বলবো যে এই আপনার যেটা স্যাম হান্টিংটন বলে এসছে সবসময়, হার্ভার্ড খুব নাম করা পলিটিক্যাল সায়েন্টিস্ট, সে বলছে যে দেখো ওই মিলিটারিটা দুটো জিনিস তারা করে, একটা হচ্ছে যে এক্সটার্নাল থ্রেটটা তারা মনোপোলাইজ করে, এবং ওই ইন্টারনাল উইকনেস, পলিটিক্যাল উইকনেস, ইন্টার পলিটিক্যাল উইকনেস আর এক্সটার্নাল থ্রেট, আর পাকিস্তানে দুটাই আছে। এক্সটার্নাল থ্রেট মিলিটারি যেটা আপনার ইয়ে করেছে, সবাইকে তুলে ধরেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া হচ্ছে কাশ্মীরের কোয়েশ্চেন, তারপরে আরেকটা থ্রেট হচ্ছে আফগানিস্তান, কারণ আফগানিস্তান কোনো সময় ডুরেন লাইন রেকগনাইজ করে না। ডুরেন লাইন সেপারেটিং আফগানিস্তান ফ্রম পাকিস্তান, ইট ওয়াজ ড্রোন বাই দ্য ব্রিটিশ আরবিট্রারিলি ইন 1893, যেটা কোনোদিন আফগানিস্তান রেকগনাইজ করে না, যার ফলে দ্য পশতুন এরিয়া, যে ফাথাদের বলি, ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া ফাথা বলা হয়, তো সেটার ওই আফগানিস্তান বলে যে পশতুন শুড বিকাম এ পার্ট অফ আফগানিস্তান, নট পাকিস্তান, এবং এই পশতুন আর্টিফিশিয়ালি ডিভাইডেড। এবং আজকে যে তালিবান আপনারা দেখছেন, এই পাকিস্তান তালিবানও রিলেটিং টু পশতুন, আফগান তালিবানও পশতুন, এটা সবই পশতুন। এবং এই ব্যাপারে যে শরীফ সাহেব কতটুক আপনার সফল হবেন, আমি প্রথমে উনি সাপোর্ট দিয়েছেন এই তালিবানদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না, এটা বলেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার বলছেন যে ইন্ডিয়ার সঙ্গে তার খুব একটা ক্লোজ সম্পর্ক না হলে মিলিটারি তিনি কোনোদিন কন্ট্রোল করতে পারবেন না, কারণ মিলিটারি জাস্টিফিকেশন হচ্ছে এক্সটার্নাল থ্রেট। এবং ইন্ডিয়ার সঙ্গে যদি ভালো সম্পর্ক করেন তাহলে ইকোনমিক্যালিও পাকিস্তান এগিয়ে যাবে, কারণ এখন মাত্র 3%, পাকিস্তানে এককালে অলমোস্ট 7.5% উঠেছিল তার জিডিপি, আজকে 3% নেমে এসছে। তো ওই ইন্ডিয়ার সঙ্গে একটা সমঝোতা করতে হবে, চায়নার সঙ্গে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক আছে, আমেরিকার সঙ্গে করতে হবে, রাশিয়ার সঙ্গে করতে হবে, যে এইগুলো হচ্ছে একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ। শরীফ সাহেব মনে হচ্ছে তার যে আজকে স্টেটমেন্ট আমি বললাম ওয়াল স্ট্রিট জার্নালে, সেখানে মনে হচ্ছে উনি ওরকম একটা ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ নেবেন, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে যে পাকিস্তানের যে মিলিটারি ইন্টেলিজেন্স যেটা কন্ট্রোল করে অনেক জিনিস, ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এরা কিন্তু আপনার মনে আছে কিনা যায় না, 1999-এ শরীফ সাহেব কিন্তু খুব সুন্দরভাবে ইন্ডিয়ান লিডারশিপের সঙ্গে একটা সমঝোতা প্রায় করে এনেছিলেন, সঙ্গে সঙ্গে মিলিটারিটা করলো, কারগাইল অ্যাটাক করলো, ইন্ডিয়ান সমস্ত বাকি ধরো, সেই সুযোগ নিয়ে এই জেনারেল মুশারফ টুক ওভার পাওয়ার, শরীফ কন্ট্রোল করবার চেষ্টা করেছিলেন মিলিটারি, তিনি পারেননি। আমার তো মনে হয় না এবারও উনি সফল হবেন।
আচ্ছা ডক্টর খান, আমাদের আরও অনেক প্রশ্ন আসছে, তাই আমি এই ডক্টর মানে মোহাম্মদ আবদুল্লাহর প্রশ্নের উত্তরের জন্যই ডক্টর সাইদ ইফতেখার আমাদের কাছে যাচ্ছি।
আমি ডক্টর জিল্লুর আরখানের সাথে সম্পূর্ণ একমত যে গণতন্ত্রের যে ধারণা, গণতন্ত্রের যে চর্চা, সে গণতন্ত্রের ধারণা এবং চর্চায় যদি পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয় তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। প্রশ্নকর্তা নিজেই বলেছেন যে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একটি সরকার তার পূর্ণ মেয়াদ, অ্যাকচুয়ালি তার পূর্ণ মেয়াদে থাকলো, আর সেখানে আমাদের বাংলাদেশে 1991 সাল থেকে আজ পর্যন্ত মাঝখানে 2007 সালের একটি ব্যতিক্রম বাদ দিয়ে সবগুলি নির্বাচনই আমাদের দেশে গণতন্ত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, এবং প্রত্যেকটা বেসরকারি যে সরকার তার মেয়াদ পূর্ণ করতে পেরেছে। বর্তমানে একটা আলোচনা চলছে, একটা দ্বন্দ্ব আছে সমাজের মধ্যে যে আগামী নির্বাচন কিভাবে হবে, আমরা সবাই আশাবাদী আগামী নির্বাচনও বাংলাদেশে সঠিকভাবে হবে, আর যে প্রশ্নটি উঠে এসছে ডক্টর জিল্লুর আরখানের আলোচনায়, সেটি হচ্ছে যে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত বেশি, কিন্তু আমরা জানি যে একটি গণতান্ত্রিক সমাজে সেনাবাহিনী থাকবে সিভিলিয়ান লিডারশিপের কন্ট্রোলে, পলিটিশিয়ানরা সেখানে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আমরা আজ পর্যন্ত দেখে আসছি যে সেনাবাহিনী সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেনাবাহিনী সবসময় রাজনীতিতে ইন্টারফেয়ার করে যাচ্ছে। সুতরাং গণতন্ত্র বলতে যে জিনিসটা বুঝায় যে সিভিলিয়ান কন্ট্রোল, সেটি কিন্তু পাকিস্তান এখনো প্রতিষ্ঠা করতে পারে নাই। সুতরাং যদি একে তুলনামূলক আলোচনা করতে হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র নিঃসন্দেহে পাকিস্তানের তুলনায় অনেক অগ্রসরমান। আর প্রশ্নের যে দ্বিতীয় যে অংশটি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন, সেটি আগামী দিনে নওয়াজ শরীফের কার্যক্রমের উপরে নির্ভর করবে। কারণ তিনি নির্বাচনে জয়ী হয়ে এসছেন একটি ইস্যুকে সামনে নিয়ে এসে, সেটি হচ্ছে যে পাকিস্তানের উপর যে ড্রোন অ্যাটাক, এবং সেটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু পাকিস্তানের রাজনীতিতে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ড্রোন অ্যাটাক বন্ধ করবেন, তো সেটি বন্ধ করার ব্যাপারে উনি কি ধরনের কূটনৈতিক প্রচেষ্টা নিতে পারবেন, তার উপরে নির্ভর করবে আগামী দিনে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিরকম হবে।
অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ। মাসকাওয়াত আহসান, আপনি তো পাকিস্তানে আছেন, আপনি পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন ওখানকার নির্বাচন, আপনি যদি এর উপর কিছু বক্তব্য রাখেন।
আসলে একটি দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে আরেকটি দেশের রাজনৈতিক বাস্তবতাকে সেভাবে তুলনা করা যায় না, তবুও যদি করা হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে দক্ষিণ এশিয়ায় ভারত যেভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে সেটা বাংলাদেশ বা পাকিস্তান কোথাওই সম্ভব হয়নি। গণতন্ত্রের যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, সেটাই এখনো বাংলাদেশ এবং পাকিস্তানে চলছে। সেইখান থেকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে অবশ্যই পিছিয়ে আছে, কারণ এই প্রথম একটি ইতিহাস তৈরি হয়েছে যে একটি নির্বাচিত সরকার তার ক্ষমতা ছেড়ে গেছে এবং নির্বাচনের মাধ্যমে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে। এই যে মাঝখানে সবসময় পাকিস্তানের যে সেনা শাসন জারি হয়ে যায়, সুতরাং সেখান থেকে বোঝা যাচ্ছে যে এখনো পাকিস্তানের রাজনীতিতে এক ধরনের পরিণত আচরণ প্রত্যাশা করা কঠিন হবে। তবে এবারের নির্বাচনটি ভালো হয়েছে সেদিক থেকে যে ভোটারদের অংশগ্রহণ বেড়েছে, বলা যায় যে এক ধরনের গণতান্ত্রিক নবজাগরণ হয়েছে, যে 60% ভোটার ভোট দিয়েছে এবং খুব পুরনো দুটো রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি এবং PMLN এর সঙ্গে লড়াই করে, হাড্ডাহাড্ডি লড়াই করে পাকিস্তান তেহরিক ইনসাফ বা PTI এর মতো একটি নতুন রাজনৈতিক দল বা তৃতীয় শক্তি পাকিস্তানে এসেছে, যে দলটির অধিকাংশ রাজনীতিবিদই মধ্যবিত্ত। সেদিক থেকে বলা যায় যে হ্যাঁ, পাকিস্তানে একটা নবজাগরণ তৈরি হয়েছে। তবে ওই যে কথাটা এর আগের আলোচকরাও বললেন, বিশেষজ্ঞরা বললেন, যে পাকিস্তানে যেহেতু সেনাবাহিনী রাষ্ট্রের ভিতরে একটি আলাদা রাষ্ট্র হিসেবে কাজ করে এবং পররাষ্ট্র নীতিতে নানাভাবে নাক গলানোর চেষ্টা করে, সেইটি যদি না হয় তাহলে হয়তো বা বলা যায় যে পাকিস্তান গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে।
অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। শ্রোতাদের আবার মনে করে দিচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় পাকিস্তানের নির্বাচনের ফলাফল এবং দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রভাব। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন, ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর সৈয়দ ইফতেকার আহমেদ এবং সাংবাদিক মাসকাওয়াত আহসান। আমরা এবারে এর পরের প্রশ্নে যাব।
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রে ম্যারিল্যান্ডের একজন অধিবাসী। বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন পাকিস্তানের বর্তমান নির্বাচন ফলাফল নিয়ে। এখন আমরা অনুমান করতে পারছি যে নওয়াজ শরীফ নির্বাচনে জয়লাভ করবেন। এটা যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার বিষয়, কারণ নির্বাচন প্রচারণার সময় নওয়াজ শরীফ বলেছেন যে তিনি আল কায়দা দমন অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবেন না। সত্যি যদি এই সিদ্ধান্ত গৃহীত হয়, এমত অবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কি দাঁড়াবে? বিশেষজ্ঞদের কাছে এই আমার প্রশ্ন। ধন্যবাদ
আপনাকে। অনেক ধন্যবাদ কল্পনা আহমেদ। ডক্টর সৈয়দ ইফতেকার আহমেদ, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন প্রথমে।
যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সবসময় সুসম্পর্ক রাখতে চাবে এবং প্রেসিডেন্ট ওবামা অলরেডি নওয়াজ শরীফকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং পাকিস্তানের পক্ষ থেকেও পাকিস্তানের যে আপনার ইতিহাস, সেই ইতিহাসে পাকিস্তানের পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া পাকিস্তানের অন্য কোনো পররাষ্ট্রনীতি নিয়ে পাকিস্তানের পক্ষেই সম্ভব হবে না। তার পাকিস্তান তার গোড়া থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এসছে এবং এমনকি ড্রোন আক্রমণ সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বৈরী অবস্থান হওয়া সত্ত্বেও বা ভিন্ন চিন্তা হওয়া সত্ত্বেও পাকিস্তানের পক্ষে আর কোনো বিকল্প ছিল না বা বিকল্প থাকবে না। সুতরাং পাকিস্তানের জায়গা থেকে পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার দক্ষিণ এশিয়াকে ঘিরে যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের জন্য মার্কিন পাকিস্তানের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রাখতে হবে। বিশেষত আগামী বছর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এই অঞ্চলকে ঘিরে তার জিও স্ট্র্যাটেজিক যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টকে বজায় রাখবার জন্য পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনগুলোতেও কম বেশি ভালো থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে।
ডক্টর জিল্লুর রহমান খান।
নওয়াজ শরীফ তো ইলেকশনের জন্য যাতে ওর ইলেকশন র্যালি গুলো আক্রমণ না হয়, কারণ তালিবান ওই আপনার পিপির অনেক ক্যান্ডিডেটস এবং পাকিস্তান যে আওয়ামী পার্টি সে ক্যান্ডিডেটস কে মেরেছে এবং নওয়াজ শরীফের একটা স্ট্র্যাটেজি ছিল যে উনি একটু চুপচাপ থাকবেন এই তালিবানদের ব্যাপারে, পাকিস্তান তালিবান, এবং যার জন্য ওনার যে ওনার মেয়ে নিজেও ক্যাম্পেন করেছেন, ওরা ক্যাম্পেন করেছে, ভাই ক্যাম্পেন করেছে, ওদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু উনি কোনো প্র্যাগম্যাটিক বিজনেসম্যান, এটা আপনারা মনে রাখবেন, নওয়াজ শরীফ ইজ এ হাইলি প্র্যাগম্যাটিক বিজনেসম্যান। উনি জানেন যে এই আল কায়দার ব্যাপারটা, এই ইন্টারন্যাশনাল টেরিজম, এই কোনোদিনই পাকিস্তানকে সাহায্য করবে না, এগিয়ে যাবে না। উনি ড্রোনের ব্যাপারে বলেছেন ক্লিয়ারলি, কারণ ড্রোনটা it has alienated lot of people in the tribal areas in Pakistan, northwestern Pakistan. Drone attack, কারণ ড্রোন যদি একটা আপনার আল কায়দাকে মারা হয়, এই কোল্যাটারাল ড্যামেজে অন্তত 10-15 জন মানে যারা একেবারে ইনোসেন্ট পিপল, ইনক্লুডিং চিলড্রেন, হ্যাভ বিন কিলড, এন্ড দ্যাট হ্যাজ এলিয়েনেটেড পিপল ইন দ্য ট্রাইবাল এরিয়াস। এবং আপনারা মনে রাখবেন পাশতুনওয়ালি একটা কালচার আছে, আপনার যদি কেউ আপনার আত্মীয় স্বজনকে মারে তারা ওটা কোনোদিনও ভুলবে না, এবং বাদলা বলে একটা কথা আছে, তার প্রতিশোধ তা নেওয়ার জন্য জেনারেশন পর্যন্ত অপেক্ষা করবে। সুন্দর আমেরিকার ড্রোনে একটা আছে যে ইট হ্যাজ এলিমিনেটেড লট অফ পিপল, কিন্তু নওয়াজ শরীফ চান যে একটা সুসম্পর্ক রাখবেন, কারণ যে এই নওয়াজ শরীফ বেনিফিট পাবেন ট্রেমেন্ডাসলি, কারণ নওয়াজ শরীফের উপরে নির্ভর করবে এই যে স্থিতিটা ফিরিয়ে আনার পাকিস্তান আফগানিস্তান, এবং সেই জন্য ইন্ডিয়ার সঙ্গেও নওয়াজ শরীফের সুসম্পর্ক গড়ে উঠাবেন, যারে উইথ ইন্ডিয়া তিনি এগিয়ে, আমি আগেই বলেছি যে 7-8% থেকে 3% নেমে এসছে তার জিডিপি, এটার আপনার যদি স্থিতি না থাকে তাহলে এই অগ্রসর হবে না। শুধু নওয়াজ শরীফের স্বার্থ হচ্ছে, আর একটা কথা হচ্ছে মিলিটারি ব্যাপারেও নওয়াজ শরীফ জানেন যে এই যে স্পেয়ার পার্টস গুলো এই F-16 এই যত যে আপনার যে এয়ারফোর্সেস আর ভেরি স্ট্রং ইন পাকিস্তান, সব স্পেয়ার পার্টস আর প্রোভাইডেড বাই আমেরিকা, বাই আপনার যে ডিফেন্স কন্ট্রাক্টার, দে আর ক্লোজলি কানেক্টেড উইথ পাকিস্তান। সুতরাং আমি বলবো যে একটা ওই স্কিজোফ্রেনিয়া আছে, পলিটিক্যাল, আমি একটা টার্ম ইউজ করি পলিটিক্যাল স্কিজোফ্রেনিয়া, এই সবার জন্য ফর পাবলিক কনজাম্পশন তিনি হয়তো বলবেন হ্যাঁ এই আমেরিকার আমাদের সঙ্গে দূরত্ব মেনটেন করতে হবে, আমাদের সবাই সব আমাকে বিচয় করেছে 60 আমাদের 47-48 এর ইন্ডিয়ার ওয়ারের সময়ও তারা আমাদের সাপোর্ট দেয়নি, আমাদের তাদের মিলিটারি অ্যালায়েন্সে আমরা ছিলাম তারা সাপোর্ট দেয়নি, 65 ওয়ারেও আমাদের সাপোর্ট দেয়নি, আমরা তো মিলিটারি অ্যালায়েন্সে ছিলাম, এরকম বলবেন। কিন্তু প্র্যাগম্যাটিজমের জন্য তাকে খুব সুন্দরভাবে সম্পর্কটা মেনটেন করতে হবে, বিকজ যে আফগানিস্তান 2014 যে আমেরিকান ট্রুপস উইথড্রল পরে এই পাকিস্তানকে আমেরিকা ট্রেমেন্ডাস সাপোর্ট দেবে, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট না হলে স্ট্যাবিলিটি আসবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট না হলে ওই টেরোরিজম কন্ট্রোল করা যাবে না।
ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান। ব্যবসা মহল তো সাংঘাতিকভাবে নওয়াজ শরীফকে সাহায্য করেছে, তার সমর্থন দিয়েছে, মাসকাওয়াতে আসার আপনি সম্পর্কে বলবেন?
এটা সম্বন্ধে আমি পরে বলবো, অন্য প্রশ্নের ব্যাপারে আপনি এগিয়ে যান, আমি যা বলেছি এটা আপনারা চিন্তা করুন, আমি পরে এর উপরে আমি বলবো।
ঠিক আছে, মাসকাবাদ বলুন।
তালিবান জঙ্গিরা নওয়াজ শরীফকে ভাবছে যে নওয়াজ শরীফ হয়তো একজন তালিবান বান্ধব সরকার গড়তে যাচ্ছেন, ইমরান খানকে নিয়েও তাদের এরকম একটি ধারণা রয়েছে, যে কারণে উত্তরাঞ্চলীয় যে খাইবার পাখতুনখোয়া প্রদেশ রয়েছে সেখানকার প্রাদেশিক সরকারটি গঠিত হতে যাচ্ছে ইমরান খানের পিটিআই এর নেতৃত্বে। এখন ইমরান খান বুধবারে যেটা বলেছেন যে উনি অন্যান্য বিভিন্ন বিষয়ে নওয়াজ শরীফের সঙ্গে তার মতভেদ থাকলেও এই যে সন্ত্রাস নির্মূল এই বিষয়টিতে নওয়াজ শরীফকে সঙ্গ দেবেন এবং চেষ্টা করবেন যে কিভাবে এখানে যে সমস্যাটি তৈরি হয়েছে, পুরো পাকিস্তানি যে এখন একটি বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং সামগ্রিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, পাকিস্তান একটি নিমজ্জমান জাহাজের মতো, সেইখানে নওয়াজ শরীফ এবং ইমরান খান দুজনে মিলে যেটা করবেন সেটা শান্তি প্রচেষ্টাই চালাবেন, আর সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এর সঙ্গে সম্পৃক্ত থাকবে, কারণ এই তালিবান সমস্যাটি যেটি সেটি শুধু পাকিস্তানের তো না, আফগানিস্তানেরও এবং যুক্তরাষ্ট্রেরও সেখানে অংশীদারিত্ব রয়েছে। কাজেই যেসবই শান্তি আলোচনা বা সমঝোতা আলোচনা যেটা প্রত্যাশা তালিবানরা করছে, সেরকম কোন সমঝোতা আলোচনা যদি হয়ও সেটা এককভাবে নওয়াজ শরীফ করতে যাবেন না, সেটা কাবুলকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে এরকম একটি সমঝোতা আলোচনা করবে। আর অন্যদিকে নওয়াজ শরীফ ভারতের সঙ্গে তার সম্পর্ক ফিরিয়ে আনতে চান, সেই 1999 সালে যেমন ভারতের সঙ্গে তার সম্পর্ক ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা নিয়ে আসতে চান। সুতরাং দেখা যাচ্ছে যে আসলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তালিবানরা তেমন কোনো ভূমিকা রাখবে না, এদের নিয়ম অনুযায়ী কাবুল ওয়াশিংটন এবং ইসলামাবাদ একসঙ্গে এদের সঙ্গে কথাবার্তা বলবে।
ধন্যবাদ। আমরা এবারে আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো, আমি স্নেহাশিস ঘোষরায় বলছিলাম, পশ্চিমবঙ্গের অন্তর্গত কলকাতা শহর থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে মানে পাকিস্তানে যে নতুন সরকার এলো, সেই সরকারে সন্ত্রাস মুক্ত হওয়ার পেছনে আমাদের সাউথ এশিয়াতে সন্ত্রাস মুক্ত হওয়ার মানে পেছনে কি ধরনের ভূমিকা থাকলে মানে ভালো হয়, বিশেষত ভারতের সাথে সম্পর্ক যাতে উন্নতি হয় সেক্ষেত্রে মানে পাকিস্তানের নতুন সরকারের সন্ত্রাস মুক্ত মানে হওয়ার পেছনে কি ধরনের ভূমিকা থাকলে ভালো হয়, মানে এটাই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ স্নেহাশিস ঘোষরায়। ডক্টর জিল্লুর রহমান খান,
সন্ত্রাস মুক্ত এটা খুব, হ্যাঁ এটা যুগ যুগ ধরে চলে এসেছে, যখন মানুষ সমস্ত আশা হারিয়ে ফেলে, এবং অনেক মানুষই আছে যে আশা হারিয়ে চুপ করে হয়তো বসে রইল, আবার কিছু মানুষ আছে মনে হয় যে প্রতিশোধ নেবে, সমাজের উপরে প্রতিশোধ নেবে, অন্য মানুষের উপরে প্রতিশোধ নেবে, এবং এটাই হলো র্যাডিক্যালাইজেশন ইংরেজিতে যে বলা হয়, এবং এক্সট্রিমিজমটা ওখান থেকে আস্তে আস্তে চলে আসে। আমাকে ইন্টারভিউ নিয়েছিল 9/11 এর পরে, এনবিসি সিবিএস, আমি যখন ইউনিভার্সিটি উইসকনসিনে পড়াতাম, আমি চেয়ারম্যান ছিলাম পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, তো তখন আমি এটা বলেছিলাম যে জাস্টিস একটা জিনিস, এটা তোমাদের করতে হবে, যে এটা ডেভেলপ ওয়ার্ল্ড অ্যান্ড আনডেভেলপড ওয়ার্ল্ড, এ তোমাদের বিরাট একটা মানে একটা ডিফারেন্স যেটা আছে, এবং সেই ডিফারেন্স হ্যাজ কজ ট্রেমেন্ডাস প্রবলেমস ফর দ্য পিপল অফ দ্য আনডেভেলপড ওয়ার্ল্ড, তো এই জাস্টিসটা তোমাদের করতে হবে, দ্যাট ইউ হ্যাভ টু ক্রিয়েট পলিসি দ্যাট উড বেনিফিট দ্য পিপল অফ দ্য আনডেভেলপড ওয়ার্ল্ড। এবং আমিও বলেছিলাম যে দেখো এই সৌদি যে তোমরা এই 19 জন যে টেরোরিস্টের মধ্যে 18 জন সৌদি ছিল, এবং সৌদির এই যে ইকোনমিক যে ডাউনফল হয়েছিল ওই সময়টা 2000 ইউ রিমেম্বার, ওদের পার ক্যাপিটা ইনকাম হয়ে গেছিল প্রায় $25,000, ওটা শুট করে নেমে আসলো, এই যে ফল করলো, যে প্রাইস ফল করলো গ্যাসোলিনের ক্রুডে, এটা 5,000 চলে আসলো ওদের জিডিপি, পার ক্যাপিটা জিডিপি, এবং দ্যাট হ্যাজ এলিয়েনেটেড লট অফ পিপল, এবং যারা ইট টেক্স অ্যাডভান্টেজ, এই যে লেনিনের একটা কথা আছে রিভলিউশন বাই প্লট, এই হচ্ছে কিছু লোক হয়তো নিজেরা ফিল ভেরি আনহ্যাপি অ্যাবাউট ইট, দে ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেবে,
সমাজের উপরে, অন্য মানুষের উপরে, এবং তাদের সঙ্গে সঙ্গে তারা আবার ওই প্লটিংটাও শুরু করে দেবে যে অন্য মানুষ আমার সঙ্গে নেওয়া যায় কিনা। তো এটার পরে আমি আর একটা কথা বলেছিলাম যে দেখো যারা 19 লোক যারা আক্রমণ করেছে, যারা সন্ত্রাসী, তারা তাদের আমি মুসলিম বলবো না, দে আর নট মুসলিম, কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজন অফ পিস, আর জিহাদ যেটা, জিহাদ হচ্ছে দ্য রিজনিং ফর স্ট্রাগল, এটা আরবির কথা হচ্ছে জিহাদ, এটা রুট হচ্ছে ইজতিহাদ, যে রিজনিং, আর জিহাদের সেম রুট, ইটস এ রিজনিং, রিজনিং স্ট্রাগল টু বি এ বেটার হিউম্যান বিং, স্ট্রাগল টু ইম্প্রুভ মাই লট এন্ড ইন দ্য প্রসেস দ্য লট অফ দ্য উম্মা, দ্য হোল কমিউনিটি। তো এরা তো মুসলমান না, আমি আই ডিনাউন্স দ্যাম অ্যাজ নন মুসলিম, এবং আমি বলেছিলাম যে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাটল অফ বাদর থেকে ফিরে আসলেন, তখন উনি বলেছেন যে হি ওয়াজ রিটার্নিং ফর জিহাদ আল আসগার, এই যে স্ট্রাগল ইজ এ লোয়ার লেভেল অফ স্ট্রাগল উইচ ইজ ফাইটিং, জিহাদ আল আকবার ইজ দ্য হায়ার লেভেল অফ স্ট্রাগল, দ্যাটস দ্য আইডিয়াল অফ ইসলাম, স্ট্রাগল টু বি এ বেটার হিউম্যান বিং, স্ট্রাগল টু হেল্প আদার্স, স্ট্রাগল টু ইম্প্রুভ দ্য হোল উম্মা।
ডক্টর খান অনেক ধন্যবাদ। ডক্টর ইফতেখার আহমেদ, আপনি যদি মানে প্রশ্নকর্তা বলছেন যে সন্ত্রাসমুক্ত হওয়ার ক্ষেত্রে পাকিস্তানের নতুন সরকারের কি করা উচিত, আপনি কি মনে করেন?
প্রশ্নের একটি ধারা হচ্ছে যে কি করা উচিত, একটা নরমেটিভ ব্যাপার সেখানে যুক্ত, আর আর আরেকটি জিনিস যেটা থাকে যে উনি কতটুকু কি করতে পারবেন। সুতরাং আমাদের আলোচনার ফোকাসটা হওয়া উচিত যে নওয়াজ শরীফ মানে বাস্তবে কতটুকু সন্ত্রাস দমনের ভূমিকা পালন করতে পারবেন, এবং এখানে আমি বলে নিচ্ছি যে উনার হাত পা কিন্তু অলরেডি বাঁধা, কারণ উনি নির্বাচনে জয়লাভ করে এসছেন। মাসকাওয়াত হাসান অলরেডি বলেছেন যে তালেবানরা ইতিমধ্যে ভাবতে শুরু করেছে যে নওয়াজ শরীফ হচ্ছে তালেবান বান্ধব সরকার, এবং উনি একটি সন্ত্রাসী সংগঠন লাস্কর-ই তৈয়বা, হাফিজ সাইদের লাস্কর-ই তৈয়বা নির্বাচনে নওয়াজ শরীফকে সমর্থন দিয়েছে। সুতরাং আজকে যেখানে সন্ত্রাসী সংগঠনের সমর্থন উনি নিয়েছেন, নিয়ে উনি নির্বাচনে জয়লাভ করেছেন, সেখানে নির্বাচনে জয়লাভ করবার পর উনি এ ধরনের জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কতটুকু ভূমিকা পালন করতে পারবেন সেটি একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, এবং সেটি উনি যদি ভূমিকা পালন করতে শুরু করেন জঙ্গি সংগঠনগুলিকে দমন করবার জন্য, তার ফলে জঙ্গি সংগঠনগুলো যদি নওয়াজ শরীফের রাজনৈতিক দলকে আক্রমণ করতে শুরু করে সেটিকে উনি মোকাবেলা করতে পারবেন কিনা সেটিও একটি প্রশ্ন। পাশাপাশি পাকিস্তানের ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাব যে এ ধরনের জঙ্গি সংগঠনগুলি তৈরি করবার পিছনে পাকিস্তান সেনাবাহিনী এবং ISI একটি বড় ভূমিকা পালন করেছে। সুতরাং পাকিস্তান সেনাবাহিনী এবং ISI যদি না চায় এ ধরনের জঙ্গি সংগঠনগুলিকে দমন করবার ক্ষেত্রে নওয়াজ শরীফের ভূমিকা পালন করুক, সেই ক্ষেত্রে নওয়াজ শরীফ ভূমিকা পালন করতে পারবে কিনা সেটিও একটি প্রশ্ন। এবং পাকিস্তান সেনাবাহিনী এ ধরনের জঙ্গি সংগঠন তৈরি করবার অন্যতম একটি ব্যাপার হচ্ছে, কারণ হচ্ছে যে আফগানিস্তান এবং ভারতকে, ভারতে রাজনৈতিক সমস্যা তৈরি করে এখানকার যে পাকিস্তানের ভূ রাজনৈতিক স্বার্থ, সে ভূ রাজনৈতিক স্বার্থটিকে বজায় রাখা। সুতরাং এ সমস্ত ইকুয়েশনকে মাথায় রেখে নওয়াজ শরীফ কতটুকু ভূমিকা পালন করতে পারবেন জঙ্গি সংগঠনগুলিকে দমন করবার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণে আনবার ক্ষেত্রে, সেটি প্রশ্ন সাপেক্ষে এবং সময় সেটি বলে দেবে।
ধন্যবাদ। মাসকাওয়াত হাসান,
আমার কাছে যেটা মনে হয়েছে যে নওয়াজ শরীফের ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি সেটার অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের দিকটাকে শক্তিশালী করে তোলা, সেই কথাটা তিনি স্পষ্টভাবেই বলেছেন, এবং পাকিস্তানের জন্য ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। আর এই তালিবান জঙ্গি যারা, এরা তাদের কর্মতৎপরতার মধ্যে দিয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। আগে কিন্তু ধর্মের নামে এরা এক ধরনের জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু এবারে নির্বাচনেও দেখা গেছে যে নওয়াজ শরীফের দলটি নির্বাচনে জিতলেও এটি একটি রক্ষণশীল দল, কিন্তু যারা সরাসরি এই জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত যেমন জামাতে উলেমা ইসলাম বা জামাতে ইসলামী, এরা তেমন কোনো ভালো ফলাফল করতে পারেনি এবং তাদের জনপ্রিয়তাও কমে গেছে। সুতরাং বাস্তবতার নিরিখে দেখতে গেলে এখন সেনাবাহিনীও অতীতে যেভাবে পাকিস্তানে নানাভাবে তাদের তৎপরতা চালিয়েছে, একটু আগে যে আমাদের বিশেষজ্ঞ বললেন যে গোয়েন্দা সংস্থার ভূমিকা থাকে এই তালিবান সন্ত্রাসী দলগুলো গড়ে তোলার ক্ষেত্রে, এই সমস্ত বিষয়গুলো এখন ধীরে ধীরে সরে যাবে, কারণ তেহরিক ইনসাফ বা PTI যে দলটির উত্থান ঘটেছে এর মধ্যে পাকিস্তানের একটি শিক্ষিত মধ্যবিত্তের উত্থান ঘটেছে এবং এই শিক্ষিত মধ্যবিত্ত বলুন, এর সঙ্গে পাকিস্তানের নাগরিক সমাজ বলুন এবং মিডিয়া বলুন, তাদেরকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর পক্ষে ভবিষ্যতে একই রকম কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। আরো একটা বিষয় হচ্ছে, সেনাবাহিনীকে এখন জাতিসংঘ মিশনে যেতে হয় এবং ওই চাকরিটি তাদের জন্য খুব লোভনীয়। জাতিসংঘ মিশন যদি সেনাবাহিনী এ ধরনের ভূমিকা অব্যাহত রাখে তাহলে পাকিস্তান সেনাবাহিনী থেকে সদস্যদেরকে আর চাকরিতে নেবে না। সুতরাং অতীতের আর বর্তমানের পরিস্থিতি সম্পূর্ণই আলাদা। এখন এটা পুরোপুরি নির্ভর করবে যে নওয়াজ শরীফ যেভাবে প্রশ্রয় দিয়েছেন তালিবানদেরকে অতীতে, তাদেরকে কিভাবে তাদের মন জুগিয়ে চলবেন, কারণ তাকে এখন মূলত সম্পর্ক স্থাপন করতে হবে ভারতের সঙ্গে এবং আফগান সীমান্তেই পাকিস্তান সেনাবাহিনীকে মনোযোগ দিতে হবে, ভারত সীমান্তে যোগান দেবার মতো সেনা পাকিস্তানের নেই।
ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের আলোচ্য বিষয় পাকিস্তানের নির্বাচনের ফলাফল এবং দক্ষিণ এশিয়ায় ও যুক্তরাষ্ট্রের প্রভাব। আমাদের তিনজন বিশেষ অতিথি হচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ এবং সাংবাদিক মাসকাওয়াত আহসান। আমরা এবারে এর পরের প্রশ্ন যাব।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
আমি কপিল মুনি খুলনা থেকে আরশাদ আলী বিশ্বাস বলছি।
বলুন,
সম্প্রতি পাকিস্তানের নির্বাচন সম্পন্ন হয়ে গেল, তো আমরা জানি, আমরা সবাই জানি যে সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তান ও তার পার্শ্ববর্তী দেশে দিন গেলে ছড়িয়ে পড়ছে এবং সেটা ভয়াবহ আকার ধারণ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই নবগঠিত সরকার এই সন্ত্রাসবাদ কি আসলেই দমন করতে পারবেন বা মোকাবেলা করতে পারবেন? আমি আর একটা বিষয় বলতে, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে পাকিস্তান সরকার কি পদ্ধতি নিলে এই দেশগুলোর সম্পর্কে সম্পর্ক ভালো হয় আর কি। এটাই আমার প্রশ্ন।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা ঘুরে ফিরে ওই একই ব্যাপারে আসছি, কারণ সবার মনেই বোধহয় ওই প্রশ্নটা দেখা দিচ্ছে যে সন্ত্রাস দমনের ব্যাপারে পাকিস্তানের নতুন সরকার কতটা কার্যকর হবেন। তিনি আরশাদ আলী আরেকটি প্রশ্ন করলেন যে পাকিস্তান সরকার অন্যান্য দেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক গড়ে তুলবে। আমি আবার যাচ্ছি ডক্টর জিল্লুর রহমান খানের কাছে।
এই প্রশ্ন তো থাকবে, আমি তো আগেই বলেছি যে স্থিতি একটা বিরাট জিনিস, স্টেবিলিটি, শান্তি এবং স্টেবিলিটি, পিস, স্টেবিলিটি না হলে কোন দেশই উন্নতি করতে পারে না। আর এই সন্ত্রাসের পেছনে আমি বলেছি যে ইনজাস্টিস আছে, করাপশন আছে, আপনার ইন ইকুয়ালিটি বিফোর ল, যে একটা কমন ল যে সবাই প্র্যাকটিস করি আমরা এই সাউথ এশিয়া, কমন ল বেসড অন দ্য কমন ল ট্রেডিশন, এটা বড় জিনিস, ইকুয়ালিটি বিফোর দ্য ল। সো ইকুয়ালিটি তো আপনি পাবেন না। মেয়েদের এবং ছেলেদের একটা বিরাট একটা সেপারেশন আছে পাকিস্তানে, এবং এটার মেয়ে ছাড়া তো এম্পাওয়ারমেন্ট, এই উইমেন্স এম্পাওয়ারমেন্ট ছাড়া কোনো দেশ ডেভেলপ করতে পারেনি। এই আমেরিকাও এই 1920 ওই উইমেন সাফরেজের 19th অ্যামেন্ডমেন্টটা করার পরে অনেকটা এগিয়ে গেছে, স্টেট লেভেলে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ছিল। তো পাকিস্তানে এটা বিরাট একটা সমস্যা, ইকুয়ালিটি বিফোর লটা করতে হবে। এবং জাস্টিস ইফতেকার যে চিফ জাস্টিস ছিলেন, তিনি আমার মনে হয় চেষ্টা কিছু করেছিলেন, কিন্তু তিনিও রিটায়ার করে যাচ্ছেন, এবছরই রিটায়ার করে যাবেন। তো এরপরে কি হবে বলা খুবই মুশকিল। তবে একটা জিনিস আপনাকে বলে রাখি যে পাকিস্তান ওই ইন্ডিয়ার যে ইকুয়েশনটা, এই পাকিস্তান ইন্ডিয়ার ইকুয়েশনটা যদি সলভ না হয় তাহলে স্থিতি কোনোদিনই ফিরে আসবে না। এবং পাকিস্তান সবসময় চাইবে যে টু হ্যাভ এ ফ্রেন্ড ইন আফগানিস্তান, আফগানিস্তানের তালিবান গভর্নমেন্ট হলে পাকিস্তানের মনে করে যে তারা দে ক্যান হ্যাভ এ স্ট্র্যাটেজিক ডেপথ, যেটা আমরা বলি পলিটিক্যাল সায়েন্সে। তার মানে হচ্ছে যে ইন্ডিয়া যদি প্রেশার দেয় অ্যান্ড এখানে রিট্রিটের একটা পথ আছে পাকিস্তানে, কিছুটা রিট্রিট করে আবার দে ক্যান হিট ব্যাক। এখন নিউক্লিয়ার দুটাই হচ্ছে নিউক্লিয়ার নেশন, এবং আমার মনে হয় আমি একটা ইউজ করেছি সামার, সাউথ এশিয়ান মিউচুয়ালি অ্যাসোর্ড ডিস্ট্রাকশন। তো এটাতে আমার মনে হয় না যে ইন্ডিয়া পাকিস্তান ওই নিউক্লিয়ার অপশন তারা নেবে, কিন্তু গ্রাউন্ড ওয়ারের ব্যাপারে ইন্ডিয়া আছে ফার্স্ট ফোর্সেস, এবং তারা যদি প্রেশার দেয় টু ওয়েস্ট ওয়ার্ল্ড, অ্যাটলিস্ট পাকিস্তান ক্যান হ্যাভ এ স্ট্র্যাটেজিক রিট্রিট এরিয়া ইন আফগানিস্তান। সুতরাং আফগানিস্তান
পাকিস্তান অ্যাট এনি কস্ট উইল হ্যাভ আফগানিস্তান অ্যাজ ইটস ক্লোজ ফ্রেন্ড। তার জন্যে যদি তার তালেবান সরকার করতে হয়, যেটা পাকিস্তান সাপোর্ট করেছিল আপনাদের মনে আছে 1996 পাকিস্তান এবং মিডল ইস্টের কয়েকটা কান্ট্রিজ তালেবান সরকারকে তারা রেকগনাইজ করেছিল। এখনো আমার মনে হয় যে নওয়াজ শরীফের নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে একটা সমঝোতা, এবং ইন্ডিয়ার একটা দায়িত্ব আছে বিরাট যে কাশ্মীরের ব্যাপারে যেখানে মুসলিম মেজরিটি যে ডিস্ট্রিক্ট গুলো আছে তাদের টু হ্যাভ অ্যানাদার প্লেবিসাইট, যেটা ইউনাইটেড নেশনস এর রেজলিউশন ছিল 1948 এর রেজলিউশন ছিল ইউনাইটেড নেশনস এর, তো সেখানে করলে একটা সমঝোতা হলে আমার মনে হয় যে বিরাট একটা মানে এই একটা ডেভেলপমেন্টের একটা বিরাট সুযোগ চলে আসবে সাউথ এশিয়াতে, এবং আমি খুবই আশাবাদী যে বোধহয় ভবিষ্যতে আমি এটা দেখে যেতে পারব।
ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেকার আহমেদ।
আমরা যদি দক্ষিণ এশিয়ার দেশগুলিকে দেখি তাহলে খুব দুঃখজনক ভাবে হলো এটি সত্য যে আফগানিস্তান সহ সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলি যে পররাষ্ট্রনীতি সেটি গড়ে উঠেছে পারস্পরিক সন্দেহ এবং অবিশ্বাসকে ভিত্তি করে, এবং সেটা ঐতিহাসিকভাবে, আর সে সন্দেহ অবিশ্বাস এবং একে অপরের উপর প্রভাব বিস্তার করবার নীতি হিসাবে। পাকিস্তান সবসময় এ অঞ্চলে একটি আঞ্চলিক পরাশক্তি হিসাবে নিজের অবস্থানকে বজায় রাখতে চেয়েছে, এবং সেটি বজায় রাখতে যেয়ে এবং ভারতের সঙ্গে তার একটি সামরিক যে প্রতিযোগিতা সেটি করতে যেয়ে পাকিস্তান তার অর্থনীতির বিপুল একটি অংশ ব্যয় করেছে সেনাবাহিনীর ডেভেলপমেন্টের পিছনে, এবং পাশাপাশি তারা যে কাজটি করেছে বিভিন্ন ধরনের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী সেগুলিকে তারা মদদ দিয়েছে আফগানিস্তান ভারত এবং ক্ষেত্র বিশেষে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবার জন্য, এবং এর পিছনে পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই ভূমিকা পালন করে এসছে। কিন্তু আমরা তো আলোচনা থেকে উঠে এসছে যে নওয়াজ শরীফ ক্ষমতায় এসছেন এবং তার হাত পা বাঁধা, একদিকে আছে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আরেকদিকে আছে সেনাবাহিনী এবং আইএসআই। সুতরাং এই যে একটি অবস্থা জাতীয় রাজনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের যে ভূ রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং তার যে ঐতিহাসিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে নওয়াজ শরীফের ক্ষেত্র তেমন কোনো আমূল বৈপ্লবিক পররাষ্ট্রনীতি নেওয়া সম্ভব হবে না। এবং আমার কাছে আজকে যেটা মনে হয় যে যে পররাষ্ট্রনীতি পাকিস্তান চালিয়ে এসছে দীর্ঘদিন যাবৎ, নওয়াজ শরীফ সেটিকেই টেনে নিয়ে যাবেন, এবং সেটিকে টেনে নিয়ে গেলে আমরা যেটা দেখব যে আগামী দিনগুলোতে ভারত পাকিস্তানের মধ্যে যে অবিশ্বাস, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে অবিশ্বাস, এবং দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখছি পাকিস্তানকে কেন্দ্র করে, সেগুলি কম বেশি নওয়াজ শরীফের শাসন আমলও থাকবে বলে আমার কাছে আজকে প্রতীয়মান হচ্ছে।
ধন্যবাদ মাসকাবাত আসান, আপনি কি মনে করেন?
আসলে আমরা যেহেতু কেউই জ্যোতিষী নই, আমাদের পক্ষে ভবিষ্যৎবাণী করা কঠিন, কারণ পাকিস্তান এত জটিল একটি রাষ্ট্র এবং এটির যে পরিবেশ সেটি এত ক্ষণে ক্ষণে বদলায় যে আসলে ভবিষ্যতই বলে দেবে কি হবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে শত্রুতা সেটা বেশিরভাগই মনস্তাত্ত্বিক শত্রুতা। এখন সেখান থেকে পাকিস্তান পিপলস পার্টি বেরিয়ে আসার চেষ্টা করেছে, এমনকি ইমরান খান তার নির্বাচনের আগে পররাষ্ট্রনীতি সম্বন্ধে পরিষ্কারভাবে বলেছেন যে ভারতের সঙ্গে সংলাপে থাকতে হবে, শান্তিতে থাকতে হবে, এবং নওয়াজ শরীফও সেই দিকেই যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তিনটি প্রধান রাজনৈতিক দলই যখন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, সেখানে তালিবান জঙ্গিরা বা সেনাবাহিনী আমার মনে হয় না যে অতীতের মতো কোনো ভূমিকা রাখতে পারবে। আর আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক এখন বেশ ভালো, আর আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো ভালো রাখতে হবে, এই কারণে যে তারা ইরান থেকে একটি গ্যাস পাইপলাইন নিয়ে আসছে। সুতরাং আসলে এখন এটা রাষ্ট্রগুলোর বেঁচে থাকার লড়াই, বিশেষ করে পাকিস্তানের টিকে থাকার লড়াই। সেক্ষেত্রে আমার মনে হয় না যে পাকিস্তানের মানে এত হত্যাযজ্ঞ ঘটে যাবার পর জঙ্গিদের দ্বারা, আর নিজেদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ঘাটতি এগুলোর দিকেই মনোযোগ দেবে। সুতরাং মনে হয় না যে মানে অতীতের মতো কোনো আচরণ পাকিস্তানের কাছ থেকে অন্তত প্রতিবেশীরা পাবে।
আচ্ছা ধন্যবাদ। আমাদের হাতে এখন খুব কম সময় রয়েছে, মাত্র 5 মিনিট সময় আছে, আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি ভারতের কলকাতা থেকে কৃষ্ণ গোপাল দাস বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পাকিস্তানে নতুন সরকার গঠন হলো নওয়াজ শরীফের, এখন দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশগুলির সাথে পাকিস্তানের সম্পর্ক, সেই সম্পর্ক ভবিষ্যতে কি মধুর সম্পর্ক হবে? বিশেষ করে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কি খুব সুখদায়ক হবে ভবিষ্যতে। আমরা সাধারণত আশা রাখি যে যদি দুই দেশের মধ্যে ওই বৈদেশিক বাণিজ্য বা যাতায়াত সড়কপথ এইগুলো যদি মোটামুটি সম্পর্ক ভালো হয় তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কটা ঠিক থাকে, এটাই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ কৃষ্ণ গোপাল দাস কলকাতা থেকে প্রশ্ন করার জন্য। ডক্টর জিল্লুর রহমান খান উনি বলছেন মধুর সম্পর্ক হবে কিনা, আপনি কি বলেন?
মধুর সম্পর্ক তো আজকেই ওয়াল স্ট্রিট জার্নালটা সকালে দেখে বলছে যে মনমোহন সিং হয়তো সোয়ারিং ইন সেরেমনি তার আসার একটা সম্ভাবনা আছে। তো এর চেয়ে মধুর সম্পর্ক তো আপনি আর চিন্তা করতে পারেন না যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কামস টু পাকিস্তান এট দ্য সোয়ারিং ইন সেরেমনি অফ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তো এটা মানে শরীফ সাহেব চেষ্টা করেছিল বাজপেয়ীর সঙ্গেও, তার এই যে বর্ডারটা ওপেন করলেন শরীফ সাহেবের সময়, এবং এই মিলিটারি আইএসআই তারা ওই কারগাইলে ঢুকে পড়ে এটা সমস্ত বানচাল করে দিল। তো এখন সম্পর্ক তো শরীফ সাহেব চাইবেন, এবং আফগানিস্তানের সঙ্গেও শরীফ সাহেব খুব ভালো সম্পর্ক চাইবেন, এবং তালেবানরাও বোধহয় আমার মনে হয় তারা একটা বুঝতে পেরেছে যে ওই আগে যে কট্টরপন্থী যে একটা পলিসি ছিল সেই কট্টরপন্থী পলিসি যে এক্সট্রিমিস্ট পলিসি হলে তারা তাদের ওই সাপোর্ট বেসটা একেবারে শেষ হয়ে যাবে। তো তালেবান সরকারও যদি আসে ইট উইল বি এ ডিফারেন্ট কাইন্ড অফ তালেবান সরকার, কিন্তু এই ইন্ডিয়া হচ্ছে ফ্যাক্টর, কারণ ইন্ডিয়াও খুব ভালো সম্পর্ক রাখবে আফগানিস্তানের সঙ্গে, আর পাকিস্তানেও ইন্ডিয়ার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয় পাকিস্তানেরও আফগানিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার সম্ভাবনা আছে। সুতরাং ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, আসল কথা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, এদের দুজনের জন্য যদি এই দুটো দেশের জন্য যদি একটা সম্পর্ক, যেটা আমাদের কলকাতার যে প্রশ্নকর্তা বললেন যে মধুর সম্পর্ক, এটা যদি একটা আশা করি আমরা, এটা প্লেটো বলেছিলেন না যে আইডিয়া উই হ্যাভ টু হ্যাভ অ্যান আইডিয়া and we know full well that we may not be able to reach the ideal, but the good lies in striving for that ideal. ebong etai leadership e netritto sthaniyo jara achen pakistane ebong pakistane military ekhon bujhte parechen je tader o obostha military business apnake bolechi tader o onek khoti hoye geche karon jekhane 8% of pakistan ekbar uthechilo gdp shekhane neme esche 3% to tader o business khoti hoye jacche tarao bujhte pacche je ekta peaceful ekta resolution chhara কোন উপায় নেই, এবং ইন্ডিয়ানও বোঝার উচিত যে তাদেরও এই কাশ্মীরের ব্যাপারে কিছুটা একটা সমঝোতা তাদের গড়ে ওঠাতে হবে, যার ফলে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে।
ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি কি বলেন?
ভারত এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব তার তো দুটো দিক আছে, একটি হচ্ছে যে মনস্তাত্ত্বিক, আরেকটি হচ্ছে আপনার জিওগ্রাফিক। জিওগ্রাফিক যেটা হচ্ছে সেটা কাশ্মীরকে ঘিরে, সুতরাং সে কাশ্মীরকে ঘিরে যে সমস্যা সে দীর্ঘদিনের সমস্যা, সে দীর্ঘদিনের সমস্যা যদি না মিটানো যায় তাহলে যে সুসম্পর্ক যেটা বলা হয় বা মধুর সম্পর্ক সেটা হবে এক ধরনের সুপারফিশিয়াল সম্পর্ক। সেই ধরনের এক ধরনের সুপারফিশিয়াল সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি, মাঝে মাঝে সে বর্ডার ওপেন করা হয়, বাণিজ্য বৃদ্ধি পায়, পর্যটন বৃদ্ধি পায়, আবার এমন একটা ব্যাপার দ্বারা যে আবার সেখানে দ্বন্দ্ব উপস্থিত হয়। সুতরাং আমার মনে হয় না আজকে নওয়াজ শরীফের পক্ষে উনি কতটুকু এবং অ্যাট দ্য সেম টাইম ভারতের পক্ষ থেকে কতটুকু সে কাশ্মীর সমস্যার সমাধান আগামী 5 বছর ওনারা করতে পারবেন সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, এবং সেইটা যতক্ষণ না ওনারা সমাধান করতে পারবেন বিশেষত কাশ্মীর ইস্যুটা, ততক্ষণ পর্যন্ত কখনোই আমরা কিছুটা ভালো সম্পর্ক দেখবো, আবার পর মুহূর্তে পাকিস্তান ভারত সম্পর্ক অবনতির দিকে যাবে যে ধারাটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি সেটাই থাকবে বলে আমার কাছে মনে হয়।
ধন্যবাদ মাসকাওয়াত আহসান।
আমার কাছে যেটা মনে হয় যে মনমোহন সিং এবং নওয়াজ শরীফের যে বর্তমান যেভাবে তারা অনুভূতি ব্যক্ত করেছেন এর একটি কারণ আছে, কারণ মনমোহন সিং জন্ম নিয়েছিলেন পাঞ্জাবের পাকিস্তানি অংশে আর নওয়াজ শরীফ জন্ম নিয়েছিলেন পাঞ্জাবের ভারতীয় অংশে। তো অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত নস্টালজিয়ার কারণেও হয়তো দু দেশের সম্পর্কের উন্নতি হতে পারে। তবে নওয়াজ শরীফকে এখন যেদিকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে যে মুম্বাই হামলাতে যেরকম জঙ্গি হামলা হয়েছিল, পাকিস্তান থেকে জঙ্গিরা গিয়ে সেখানে হামলা করেছে, এরকম হামলার ঘটনা যেন না ঘটে। কারণ পাকিস্তানের নাগরিক সমাজের সঙ্গে ভারতের নাগরিক সমাজের বা পাকিস্তানের সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের সঙ্গে ভারতের সাংস্কৃতিক জগতের ব্যক্তিদের যথেষ্ট ভালো সম্পর্ক আছে। অর্থাৎ বেসামরিক ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে এবং রাজনৈতিক যে প্রশাসন তারাও চেষ্টা করে সম্পর্কটাকে ভালো রাখতে, কিন্তু জঙ্গিরা একটি হামলা যদি ঘটিয়ে দেয় সঙ্গে সঙ্গে দেখা যায় যে যেটা যে আলোচনাটা টেবিলে ছিল সেটা সেখান থেকে অনেক দূরে চলে গেল এবং দুটো দেশ তাদের সম্পর্ক ঘুরে গেল একেবারে। সেই ক্ষেত্রে আসলে এখন নওয়াজ শরীফকে মনোযোগ দিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে এবং এই দেশদ্রোহী জঙ্গিদের দমনের দিকে।
অনেক ধন্যবাদ মাসকাফাত আহসান। আমাদের হাতে একেবারেই আর সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর সাইদ ইফতেকার আহমেদ এবং মাসকাফাত আহসান, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।